নমং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমাচার্য পদায় নিতাই কৃপা পদায়নে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে নমং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অধ্যয়নের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নামহট্টের বিশ্ব প্রচারক মন্ত্রী ওম বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রীনাথ জয়পতাক স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর হৃতকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরমারাধ্য পরম গুরু পাদপদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর হৃতকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের হৃতকে আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা শ্রী চৈতন্য মহাপ্রভুর বৃন্দাবনে ভ্রমণ বিষয়বস্তুর ১৩১ শ্লোক থেকে অধ্যয়ন করব। একদিন দশ বিশ আইসে নিমন্ত্রণ ভট্টাচার্য একের মাত্র করেন গ্রহণ। এক একদিন দশ বিশ জন ব্রাহ্মণ নিমন্ত্রণ করতে আসেন কিন্তু বলভদ্র ভট্টাচার্য কেবল একজনেরই নিমন্ত্রণ গ্রহণ করেন। অবসর না পায় লোক নিমন্ত্রণ দিতে সেই বিপ্রে সাধে লোক নিমন্ত্রণ নিতে। সকলে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করার সুযোগ না পেয়ে সেই সনুড়িয়া ব্রাহ্মণকে অনুরোধ করেন তাদের হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতে। কান্নকুব্জ দাক্ষিণাত্যের বৈদিক ব্রাহ্মণ দৈন্য করি করে মহাপ্রভুর নিমন্ত্রণ। কান্নকুব্জ এবং দাক্ষিণাত্যের বৈদিক ব্রাহ্মণীরা দৈন্য সহকারে মহাপ্রভুকে নিমন্ত্রণ করেন। উত্তর ভারতের পাঁচটি স্থানের ব্রাহ্মণদের বলা হয় পঞ্চগৌড় ব্রাহ্মণ এবং দক্ষিণ ভারতের পাঁচটি স্থানে ব্রাহ্মণদের বলা হয় পঞ্চ দাক্ষিণাত্য ব্রাহ্মণ। উত্তর ভারতের পঞ্চগৌড় ব্রাহ্মণ আছেন কান্নকুব্জ সারস্বত গৌড় মৈথিল ও উৎকল এবং দক্ষিণ ভারতের পঞ্চ দাক্ষিণাত্য ব্রাহ্মণ হচ্ছেন আন্ধ্র কর্ণাটক গুর্জর দ্রাবিড় ও মহারাষ্ট্র। এই দশ প্রকার বৈদিক শুদ্ধ ব্রাহ্মণেরা যারা বৈদিক আচার বিশিষ্ট ছিলেন অর্থাৎ তান্ত্রিক কদাচার দ্বারা স্বীয় বৈদিক অনুষ্ঠান ত্যাগ করেননি তারা সকলেই দৈন্য সহকারে মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছিলেন। প্রাতকালে অক্রূরে আসি রন্ধন করিয়া প্রভুরে ভিক্ষা দেন শালগ্রামে সমর্পিয়া। তারা সকল সকালবেলা অক্রূর তীর্থে এসে রন্ধন করে শালগ্রাম শিলাকে তা অর্পণ করে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভিক্ষা দিতেন। একদিন সেই অক্রূর ঘাটের উপরে বসি মহাপ্রভু কিছু করেন বিচারে। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু অক্রূর তীর্থের ঘাটের উপরে বসে কিছু বিচার করলেন। অক্রূর তীর্থ বৃন্দাবন ও মথুরার মধ্যে অর্ধপথে অবস্থিত। অক্র যখন কৃষ্ণ বলরামকে নিয়ে মথুরায় যাচ্ছিলেন, তখন এখানে রথ থামিয়ে অক্রূর কৃষ্ণ বলরামকে নিয়ে যমুনায় স্নান করেছিলেন। স্নানের সময় অক্রূর জলের মধ্যে বৈকুণ্ঠ দর্শন করেছিলেন এবং ব্রজবাসীরা সেই ঘাটের জলের মধ্যে গোলক দর্শন করেছিলেন। এই ঘাটে অক্রূর বৈকুণ্ঠ দেখিল, ব্রজবাসী লোক গোলক দর্শন কইল। শ্রী চৈতন্য মহাপ্রভুর মনে মনে বিচার করলেন, এই ঘাটে অক্রূর বৈকুণ্ঠ দর্শন করেছিলেন এবং ব্রজবাসীরা গোলক দর্শন করেছিলেন। এত বলে ঝাঁপ দিলা জলের উপরে, ডুবিয়া রহিলা প্রভু জলের ভিতরে। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু জলে ঝাঁপ দিয়ে জলের ভিতরে ডুবে রইলেন। দেখি কৃষ্ণ দাস কান্দি ফুকাল করিল, ভট্টাচার্য শীঘ্রই আসি প্রভুরে উঠাইল। এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুকে জলে ডুবে যেতে দেখে কৃষ্ণদাস ক্রন্দন করতে করতে চিৎকার করে সকলকে ডাকতে লাগলেন। তখন বলভদ্র ভট্টাচার্য শীঘ্র সেখানে এসে মহাপ্রভুকে জল থেকে উঠালেন। তবে ভট্টাচার্য সেই ব্রাহ্মণে লইয়া যুক্তি করিলা কিছু নিভৃতে বসিয়া। তখন বলভদ্র ভট্টাচার্য সেই সনুড়িয়া ব্রাহ্মণকে নিয়ে নিভৃতে বসে কিছু যুক্তি করলেন। আজি আমি আছিলাম উঠাইলু প্রভুরে, বৃন্দাবনে ডুবেন যদি কে উঠাবে তারে। বলভদ্র ভট্টাচার্য বললেন, আজকে আমি উপস্থিত ছিলাম বলে মহাপ্রভুকে জল থেকে উঠাতে পেরেছি, কিন্তু তিনি যদি বৃন্দাবনে এভাবে ডুবেন তাহলে কে তাকে উঠাবে। লোকের সংঘট আর নিমন্ত্রণের জঞ্জাল, নিরন্তর আবেশে প্রভুর না দেখিয়ে ভাল। এখন এখানে এত লোকের ভিড় এবং এই নিমন্ত্রণ এক প্রকার উৎপাত সৃষ্টি করছে, তার উপর মহাপ্রভু নিরন্তর ভাবাবিষ্ট হয়ে থাকেন, এই অবস্থা আমার খুব একটা ভালো বোধ হয় না। বৃন্দাবন হইতে যদি প্রভুরে কাড়িয়ে, তবে মঙ্গল হইয়ে ভালো যুক্তি হইয়ে। আমরা যদি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বৃন্দাবন থেকে নিয়ে যেতে পারি তাহলেই ভালো হবে বলে আমার মনে হয়। বিপ্র কহে প্রয়াগে প্রভু লইয়া যাই, গঙ্গা তীর পথে যাই তবে সুখ পাই। সোনরিয়া ব্রাহ্মণ বললেন, চলুন আমরা মহাপ্রভুকে প্রয়াগে নিয়ে যাই, গঙ্গা তীরের পথ দিয়ে আমরা যাব, তাহলে সেই যাত্রা খুব সুখের হবে। সুরক্ষেত্রে আগে যাইয়া করি গঙ্গা স্নান, সেই পথে প্রভু লইয়া করিয়ে পয়ান। সুরক্ষেত্র নামক পবিত্র স্থানে গঙ্গায় স্নান করে আমরা সেই পথ দিয়ে মহাপ্রভুকে দিয়ে নিয়ে যাব। মাঘ মাস লাগিল এবে যদি যাইয়ে, মকরে প্রয়াগ স্নান কতদিন পাইয়ে। এখন মাঘ মাস শুরু হয়েছে, আমরা যদি এখন প্রয়াগে যাই তাহলে আমরা সেখানে মকর সংক্রান্তির সময় স্নান করার সুযোগ পাব। শ্রীমদ প্রভুপাদ উল্লেখ করেছেন, মাঘ মাসে মাঘ মেলায় স্নান করার প্রথা এখনো প্রচলিত আছে। এই প্রাচীন মেলাটি আদিকাল ধরে চলে আসছে। কথিত আছে যে ভগবান মোহিনী মূর্তি ধারণ করে অমৃত ভাণ্ড প্রয়াগে রেখেছিলেন, তার ফলে মাঘ মেলা অনুষ্ঠিত হয় এবং প্রতি বৎসর সেখানে বহু সাধু মহাত্মার সমাগম হয়। প্রতি ১২ বৎসরে কুম্ভ মেলা হয় এবং সেই সময় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত সাধুদের এখানে সমাগম হয়। সোনুড়িয়া ব্রাহ্মণ মাঘ মাসের যে মেলার পুণ্যতিথিতে প্রয়াগে স্নান করার বাসনা করেছিলেন। শাস্ত্রে এলাহাবাদ দুর্গের নিকটে প্রয়াগে গঙ্গা এবং যমুনার সঙ্গমস্থলে স্নান করার নির্দেশ দিয়ে বলা হয়েছে, মাঘে মাসি গমিষ্যন্তি গঙ্গা যমুনা সঙ্গমম, गवांशतसहस्रस्य सम्यग्दतं च यत्फलम् प्रयागे माघमासे वैत्राह्यम् स्नातस्य तत्फलम्। क्यों यदि प्रयागे गंगा ओ जमुना संगम स्थले माघमा से स्नान करें ताहले तिनि शत सहस्र गाभी दान करार पुण्य फल अर्जन करें। केवल मात्र तीन दिन सेखाने स्नान करार फले तिनि से पुण्य फल अर्जन करें। से कारणे सुमुड़िया ब्राह्मण मकर संक्रांतिर समय प्रयागे स्नान करते अत्यंत आग्रही छिलें। साधारणत सकाम कर्मीरा पुण्यकर्मेर आशाय माघ मासे त्रिवेणीते स्नान करें। जारा भगवत भक्त तारा ए धरनेर कर्मकांडीय प्रथा खूब एकटा निष्ठा भरे अनुसरण करें ना। आपनार दुख किछु करि निवेदन मकर पंचशी प्रयागे करिह सूचन। सनड़िया ब्राह्मण बोलें दया करे श्री चैतन्य महाप्रभु के अपनार अंतरेर दुखेर कथा निवेदन करे माघी पूर्णिमार समय प्रयागे जावार प्रस्ताव करबें। गंगा तीरे पथे सुख जानाइह तारे भट्टाचार्य आसि तबे कहिल प्रभुरे। महाप्रभु के गंगार तीर धरे जावार सुखेर कथा जानाबें। बलभद्र भट्टाचार्य तखन श्री चैतन्य महाप्रभु के से कथा जानालें। सहित ना पारि आमी लोकेर गड़बड़ी निमंत्रण लागि लोक करे हुड़ाहुड़ी। बलभद्र भट्टाचार्य तखन श्री चैतन्य महाप्रभु के बोलें आमी एत लोकेर गोलमाल सह्य करते पारछि ना, आपनाके निमंत्रण करार जन्य लोकेरा एसे हुड़ाहुड़ी करे। प्रातकाले आइसे लोक तुम्हारे ना पाई तुम्हारे ना पाइया लोक मोर माथा खाई। ভোরবেলা লোকেরা এখানে আসে এবং আপনাকে না পেয়ে আমাকে নিমন্ত্রণ করার জন্য তারা আমার মাথা খারাপ করে দেয়। তবে সুখ হয় যাবে গঙ্গা পথে যাইয়ে এবে যদি যাই ন করে গঙ্গা স্নান পাইয়ে। আমরা যদি গঙ্গা পথে যাই তাহলে খুব সুখ হয় এবং আমরা যদি এখনই যাত্রা শুরু করি তাহলে মকর সংক্রান্তির সময় প্রয়াগে গঙ্গা স্নান করতে পারব। মাঘ মাসে গঙ্গা স্নান করার দুটি মহান উপলক্ষ রয়েছে, তার একটি হচ্ছে অমাবস্যার সময় আর একটি হচ্ছে পূর্ণিমার সময়। উদ্বিগ্ন হইল প্রাণ সহিতে না পারি প্রভুর যে আজ্ঞা হয় সেই শিরে ধরি। আমার মন আকুল হয়ে উঠছে এবং আর এই উৎকণ্ঠা সহ্য করতে পারছি না, আপনি যে আদেশ করবেন সেই আদেশে আমি শিরোধার্য করে নেব। যদ্যপি বৃন্দাবন ত্যাগে নাহি প্রভুর মন ভক্ত ইচ্ছা পুরিতে কহে মধুর বচন। যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন ছেড়ে যাবার ইচ্ছা ছিল না, তবুও ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য তিনি মধুর বচনে বললেন, তুমি আমায় আনি দেখাইলা বৃন্দাবন এই ঋণ আমি নারিব করিতে সুধন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন তুমি আমাকে নিয়ে এসে বৃন্দাবন দেখালে সে ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। যে তোমার ইচ্ছা আমি সেই তো করিব যাহা লইয়া যাহ তুমি তাহাই যাইব। তোমার যা ইচ্ছা আমি তা করিব, যেখানে তুমি আমাকে নিয়ে যেতে চাও আমি সেখানেই যাব। প্রাতকালে মহাপ্রভু প্রাত স্নান কইল বৃন্দাবন ছাড়িব জানি প্রেমাবেশ হইল। পরের দিন সকালবেলা শ্রী চৈতন্য মহাপ্রভু খুব ভরে উঠে স্নান করলেন এবং বৃন্দাবন ছেড়ে চলে যাবার কথা মনে করে প্রেমাবিষ্ট হলেন। বাহ্য বিকার নাহি প্রেমাবিষ্ট মন ভট্টাচার্য কহে চলো যাই মহাবন। যদিও মহাপ্রভু বাহ্যে কোনো বিকার প্রদর্শন করেননি তবুও তাঁর মন প্রেমাবিষ্ট হয়েছিল এবং সেই সময় বলভদ্র ভট্টাচার্য বললেন চলুন আমরা মহাবনে অর্থাৎ গোকুলে যাই। এত বলি মহাপ্রভুরে নৌকায় বসাইয়া পার করি ভট্টাচার্য চলিলা লইয়াম। এবেলে বলভদ্র ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে একটি নৌকায় বসিয়ে নদী পার করে নিয়ে চললেন। প্রেমী কৃষ্ণ দাস আর সেই তো ব্রাহ্মণ, গঙ্গা তীর পথে যাইবার বিজ্ঞ দুইজন। রাজপুত কৃষ্ণদাস এবং সোনরিয়া ব্রাহ্মণ উভয়ই গঙ্গা তীরের পথ খুব ভালো করে জানতেন। যাইতে এক বৃক্ষ তলে প্রভু সভা লইয়া বসিলা সবার পথ শান্তি দেখিয়া। পথ চলতে চলতে শ্রী চৈতন্য মহাপ্রভু সকলের পথশ্রান্তি অনুভব করে তাদের সকলকে নিয়ে একটি গাছের তলায় বসলেন। সেই বৃক্ষ নিকটে চরে বহু গাভীগণ, তাহা দেখি মহাপ্রভুর উল্লসিত মন। সেই বৃক্ষের নিকটে বহু গাভী চরছিল, তা দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তরে উল্লসিত হয়েছিলেন। আচম্বিতে এক গোপ বংশী বাজাইল, শুনি মহাপ্রভুর মহা প্রেমাবেশ হইল। তখন হঠাৎ এক গোপবালক বংশী বাজালো, তা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হলেন। অচেতন হইয়া প্রভু ভূমিতে পড়িলা, মুখে ফেনা পড়ে নাসায় শ্বাসরুদ্ধ হইলাম। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন অচেতন হয়ে ভূমিতে পড়লেন, তার মুখ দিয়ে ফেনা পড়তে লাগলো এবং তার শ্বাস রোধ হলো। হেনকালে তাহা আসুয়ার দশ আইলা, মেছ পাঠান ঘোড়া হইতে উতরিলাম। সেই সময় দশজন পাঠান ঘোড়া সওয়াল সেখানে এসে উপস্থিত হলেন এবং ঘোড়া থেকে নামলেন। প্রভুরে দেখিয়া মেছ কর এ বিচার, এই যতি বাস ছিল সুবর্ণয় পার। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখে তারা ভাবলেন, এই সন্ন্যাসীর কাছে নিশ্চয়ই অনেক সোনা ছিল। এই চারি বাটুয়ার ধুতুরা খাওয়াইয়া মারি ডারি আছে যতির সব ধন লইয়া। এই চারটি বাটপার নিশ্চয়ই এই সন্ন্যাসীটিকে ধুতুরা খাইয়ে মেরে ফেলে তার সমস্ত ধন অপহরণ করে নিয়েছে। তবে সেই পাঠান চারি জনেরে বাঁধিল, কাটিতে চাহে গৌড়িয়া সব কাঁপিতে লাগিল। সেই পাঠানরা তখন চারজনকে বাঁধলেন এবং তাদের হত্যা করতে উদ্যত হলেন। তার ফলে গৌড়িয়া দুইজন ভয়ে কাঁপতে লাগলেন। এই চারজন ছিলেন বলভদ্র ভট্টাচার্য, তার সহকারী ব্রাহ্মণ রাজপুত কৃষ্ণদাস এবং মাধবেন্দ্রপুরীর শিষ্য সোনরিয়া ব্রাহ্মণ। কৃষ্ণদাস রাজপুত নির্ভয়ে সে বড়, সেই বিপ্র নির্ভয় সে মুখে বড় দড়। রাজপুত কৃষ্ণদাস ছিলেন অত্যন্ত নির্ভীক এবং সোনরিয়া ব্রাহ্মণটিও ছিলেন নির্ভীক এবং তিনি মুখে খুব সাহস দেখাতে লাগলেন। বিপ্র কহে পাঠান তোমার পাশাহ দেহাই, চলো তুমি আমি শিকদার পাশ যাই। সে ব্রাহ্মণটি বললেন, তোমরা পাঠান সৈনিকেরা বাদশাহের অনুগত, চলো তোমাদের সেই শিকদারের অর্থাৎ সেনাপতির কাছে ন্যায় বিচারের জন্য আমরা যাই। এই যতি আমার গুরু, আমি মথুরা ব্রাহ্মণ, পাশার আগে আছে মোর শতজন। এই সন্ন্যাসী হচ্ছেন আমার গুরু এবং আমি মথুরার ব্রাহ্মণ, বাদশাহের বহু উচ্চপদস্থ কর্মচারীকে আমি চিনি। এই যতি ব্যাধিতে কভু হয়ে নমূর্ছিত, তব হি চেতন পাইবে হইবে সম্বিত। ব্যাধির প্রভাবে এই সন্ন্যাসী কখনো কখনো মূর্ছিত হন, আপনারা দয়া করে একটু অপেক্ষা করুন এবং তাহলেই দেখবেন যে অচিরেই তিনি চেতনা ফেরে পেয়ে সুস্থ হবেন। ক্ষণিকে ইহা বৈশ বান্ধি রাখ হো সবারে, ইহাকে পুছিয়া তবে মারি হো সবারে। আপনারা এখানে কিছুক্ষণ বসুন এবং আমাদের সকলকে বেঁধে রাখুন, তারপর একে জিজ্ঞাসা করে আমাদের সকলকে হত্যা করবেন। পাঠান কহে তুমি পশ্চিমা মাথুর দুইজন, গৌড়িয়া ঠিকই কাঁপে দুইজন। পাঠান সৈনিকেরা তখন বললেন, তোমরা সকলেই বাটপাড়, তোমরা দুইজন মথুরার অধিবাসী, এবং এই দুজন যারা ভয়ে কাঁপছে তারা গৌড়ির সরি তারা গৌড়ের অধিবাসী। কৃষ্ণদাস কহে আমার ঘর এই গ্রামে, দুই শত তুর্কি আছে সতে কামানে। রাজপুত কৃষ্ণদাস বললেন এই গ্রামে আমার ঘর এবং আমার দুই শত তুর্কি সৈন্য আছে এবং এক শত কামান আছে। এখনই আসিবে সব, আমি যদি ফুক্কারি ঘোড়া পিড়া লুটি লবে তোমার সব আমারি। আমি যদি চিৎকার করে তাদের ডাকি তাহলে তারা এখানে আসবে এবং তোমাদের সকলকে মেরে তোমাদের ঘোড়া এবং পিড়া লুটে নেবে। গৌড়িয়া বাট পাড়ো নহে তুমি বাট পাড়ো, তীর্থবাসী লুঠো আর চাহ মারিবার। এই গৌড়ীয় তীর্থযাত্রীরা বাট পাড় নয়, তোমরা বাট পাড়, কেননা তোমরা তীর্থযাত্রীদের মেরে তাদের ধন সম্পদ লুট করে নাও। শুনিয়া পাঠান মনে সংকুচ হইল, হেনকালে মহাপ্রভু চৈতন্য পাইল। সে কথা শুনে পাঠান সৈন্যরা অন্তরে সংকুচিত হলেন এবং সেই সময় মহাপ্রভু চেতনা ফিরি পেলেন। হুঙ্কার করিয়া উঠে বলে হরি হরি, প্রেমাবেশে নৃত্য করে ঊর্ধ্ববাহু করি। হুঙ্কার করে উঠে শ্রী চৈতন্য মহাপ্রভু হরি হরি বলতে লাগলেন এবং ঊর্ধ্ববাহু করে প্রেমাবেশে নৃত্য করতে লাগলেন। প্রেমাবেশে প্রভু যবে করেন চিৎকার, মৃচ্ছের হৃদয়ে যেন লাগে সে লোধার। প্রেমাবেশে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন চিৎকার করতে লাগলেন তখন সেই মুসলমান সৈনিকদের হৃদয়ে তা যেন বজ্রাঘাত করতে লাগলো। ভয় পাইয়া মৃচ্ছ ছাড়ি দিল চারিজন, প্রভু না দেখিল নিজ গণের বন্ধন। ভয় পেয়ে সেই পাঠান সৈনিকেরা চারজনকে ছেড়ে দিলেন এবং তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তার নিজজনদের বন্ধন দেখতে পেলেন না। ভট্টাচার্য আসি প্রভুরে ধরি বসাইল, মৃচ্ছগণ দেখি মহাপ্রভুর বাজ্য হইল। তখন বলভদ্র ভট্টাচার্য এসে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ধরে বসালেন এবং মুসলমান সৈনিকদের দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু বাজ্য চেতনা ফিরে এল। মৃচ্ছগণ আসি প্রভুর বন্দিল চরণ, প্রভু আগে কহে ঠিক চারিজন। মুসলমান সৈনিকেরা তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে এসে তার চরণ বন্দনা করলেন এবং তাকে বললেন এই চারজন লোক ঠিক। এই চারি মিলি তোমায় ধূত রাখাইয়া, তোমার ধন লইল তোমায় পাগল করিয়া। এই চারজন আপনাকে ধুতরা খাইয়ে পাগল করে আপনার সমস্ত ধন চুরি করে নিয়েছে। প্রভু কহেন ঠিক নাহি মোর সঙ্গী জন, ভিক্ষুকি সন্ন্যাসী মোর নাহি কিছু ধন। শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের বললেন এরা ঠিক নয়, এরা আমার সঙ্গী, আমি সন্ন্যাসী ভিক্ষুক, তাই আমার কাছে কোনো ধন নেই। মৃগী ব্যাধিতে আমি কহু হই অচেতন, এই চারি দয়া করি করেন পালন। মৃগী রোগ আছে বলে আমি কখনো কখনো অচেতন হয়ে পড়ি এবং এই চারজন আমাকে দয়া করে পালন করেন। সেই মৃচ্ছ মধ্যে এক পরম গম্ভীর, কাল বস্ত্র পরে সেই লোকে কহে পীর। সে মৃচ্ছদের মধ্যে একজন ছিলেন পরম গম্ভীর, তার পরনে কালো বস্ত্র এবং লোকেরা তাকে বলতো পীর। চিত্ত আদ্র হইল তার প্রভুরে দেখিয়া, নির্বিশেষ ব্রহ্মস্থাপে সশাস্ত্র উঠাইয়া। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে তার চিত্ত আদ্র হয়েছিল এবং তিনি তার শাস্ত্রের যুক্তি প্রদর্শন করে নির্বিশেষ ব্রহ্ম স্থাপন করার চেষ্টা করলেন। অদ্বৈত ব্রহ্মবাদ সেই করিল স্থাপন, তার শাস্ত্র যুক্তে তারে প্রভু কইল খণ্ডন। তিনি যখন কোরআনের ভিত্তিতে অদ্বৈত ব্রহ্মবাদ স্থাপন করলেন তখন তার শাস্ত্র যুক্তির দ্বারা শ্রী চৈতন্য মহাপ্রভু তার মতবাদকে খণ্ডন করলেন। যেই যেই কহিল প্রভু সকলই খণ্ডিল, উত্তর না আই সে মুখে মহাস্তব্ধ হইল। তিনি যে যে যুক্তি প্রদর্শন করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু একে একে তার সমস্ত সবকটি যুক্তি খণ্ডন করলেন। তখন তার মুখে আর কোনো কথা এলো না এবং তারা সকলে স্তব্ধ হলেন। প্রভু কহে, তোমার শাস্ত্র স্থাপে নির্বিশেষে, তাহা খণ্ডি সবিশেষ স্থাপিয়া আছে শেষে। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, তোমাদের শাস্ত্র কোরআনের অবশ্যই নির্বিশেষবাদ প্রথা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু কোরআনের শেষে সে নির্বিশেষ তত্ত্ব খণ্ডন করে সবিশেষ তত্ত্ব স্থাপিত হয়েছে। তোমার শাস্ত্র কহে শেষে, একই ঈশ্বর সর্বৈশ্বর্য পূর্ণ তেহ শ্যাম কলেবর। কোরআনে প্রতিপন্ন হয়েছে যে চরমে ভগবান একই, তিনি সর্ব ঐশ্বর্য পূর্ণ এবং তার অঙ্গকান্তি বর্ষার জলভরা মেঘের মতো। মুসলমানদের শাস্ত্র কোরআন, সুফি নামক একটি মুসলমান সম্প্রদায় রয়েছে। সুফিরা জীবের সঙ্গে ঈশ্বরের একত্ব বিশ্বাস করে, নির্বিশেষবাদ স্বীকার করে। তাদের মহাবাক্য অনল হক, এই সুফি মত শঙ্করাচার্যের মত থেকে যে উৎপন্ন হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। সচিদানন্দ দেহ পূর্ণ ব্রহ্মস্বরূপ, সর্বাত্মা সর্বজ্ঞ নিত্য সর্বাদি স্বরূপ। কোরআনের বর্ণনা অনুসারে ভগবানের দেহ সচিদানন্দময়, তিনি পূর্ণ ব্রহ্মস্বরূপ, তিনি সর্বাত্মা সর্বজ্ঞ এবং সবকিছুর উৎস স্বরূপ। সৃষ্টি স্থিতি প্রলয় তাহা হইতে হয়, স্থূল সূক্ষ্ম জগতের তেহ মামাশ্রয়। সৃষ্টি স্থিতি এবং প্রলয় তার থেকেই হয়, স্থূল এবং সূক্ষ্ম জগতের তিনি মূল আশ্রয়। সর্বশ্রেষ্ঠ সর্বারাধ্য কারণের কারণ, তার ভক্তে হয় জীবের সংসার তারণ। তিনি সর্বশ্রেষ্ঠ সকলের আরাধ্য এবং সর্বকারণের পরম কারণ, তাকে ভক্তি করা হলে জীবের সংসার বন্ধন মোচন হয়। তার সেবা বিনা জীবের না যায় সংসার, তাহার চরণ প্রীতি পুরুষার্থ সার। তার সেবা বিনা বদ্ধ জীবের সংসার মোচন হয় না এবং তার চরণে প্রীতি লাভ করাই জীবের চরম লক্ষ্য। মুসলমানদের শাস্ত্র অনুসারে এবাদত বা দিনে পাঁচবার প্রার্থনা নামাজ না জানালে জীবনে সাফল্য লাভ করা যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভু দেখিয়ে গেছেন যে মুসলমানদের শাস্ত্রেও ভগবত প্রেম লাভ হয় জীবনের চরম লক্ষ্য। কোরআনে কর্মযুগ এবং জ্ঞানযুগের কথা অবশ্যই বর্ণনা করা হয়েছে, কিন্তু চরমে পরমেশ্বরকে প্রার্থনা এবাদত নিবেদন করাই জীবনের চরম লক্ষ্য বলে বর্ণনা করা হয়েছে। মোক্ষাদি আনন্দ যার নহে ককম, পূর্ণানন্দ প্রাপ্তি তাঁর চরণ সেবন। মোক্ষাদি আনন্দ যার এক কণাও নয়, সেই পূর্ণ আনন্দ লাভ করা যায় তার শ্রী পাদপদ্ম সেবা করার মাধ্যমে। কর্ম জ্ঞান যোগ আগে করিয়া স্থাপন, সব খণ্ডি স্থাপে ঈশ্বর তাহার সেবন। কোরআনে কর্ম জ্ঞান এবং যোগ আগে স্থাপন করে সেগুলি সব খণ্ডন করে ভগবানের সবিশেষ রূপ এবং তার সেবার মহিমা স্থাপন করা হয়েছে। তোমার পণ্ডিত সবার নাহি শাস্ত্র জ্ঞান, পূর্বাপর বিধি মধ্যে পর বলবান। তোমার পণ্ডিতদের যথা শাস্ত্র জ্ঞান নেই, যদিও তোমাদের শাস্ত্রে বহু প্রকার বিধির অনুশীলন করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তারা জানে না যে তার চরম সিদ্ধান্তই হচ্ছে সবচাইতে বলবান। নিজ শাস্ত্র দেখি তুমি বিচার করিয়া, কি লিখিয়াছে শেষে কহ নির্ণয় করিয়া। তোমার নিজের শাস্ত্র কোরআন দেখে এবং সেখানে কি লেখা রয়েছে তা বিচার করে কি সিদ্ধান্ত নির্ণীত হয়েছে তা আমাকে বলো। মেছ কহে যেই কহ সত্য সেই হয়, শাস্ত্রে লিখিয়াছে কেহ লইতে না পারয়। সেই সাধু মুসলমানটি উত্তর দিলেন, আপনি যা বললেন তা সত্যি, কোরআনে তা অবশ্যই লেখা রয়েছে, কিন্তু আমাদের পণ্ডিতেরা তা বুঝতে পারে না এবং গ্রহণ করতে পারে না। নির্বিশেষ গোসাই লইয়া করেন ব্যাখ্যান, সাকার গোসাই সেব্য কারু নাহি জ্ঞান। তারা কেবল ভগবানের নির্বিশেষ রূপের ওই ব্যাখ্যা করেন, কিন্তু ভগবানের সবিশেষ রূপ যে সকলেরই সেব্য সে সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। সেই সন্ত মুসলমানটি স্বীকার করেছিলেন যে কোরআনে শাস্ত্রের তথাকথিত পণ্ডিতেরা কোরআনের সারমর্ম হৃদয়ঙ্গম করতে পারে না, তাই তারা কেবল ভগবানের নির্বিশেষ রূপেরই স্বীকার করেন। সাধারণত তারা কেবল সেই অংশটি পাঠ করেন এবং বিশ্লেষণও করেন। ভগবানের চিন্ময় রূপ যদিও সকলেরই আরাধ্য, কিন্তু তাদের অধিকাংশই সেই সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। সেই তো গোসাই তুমি সাক্ষাৎ ঈশ্বর, মরে কৃপা কর মুই অযোগ্য পামর। আপনি হচ্ছেন সেই সাক্ষাৎ পরমেশ্বর ভগবান, আপনি দয়া করে আমাকে কৃপা করুন, আমি অযোগ্য পামর। অনেক দেখিনু মুই ম্লেচ্ছ শাস্ত্র হইতে, সাধ্য সাধন বস্তু নাহি নির্ধারিতে। আমি অনেক মুসলমান শাস্ত্র অধ্যয়ন করেছি, কিন্তু তাতে তা থেকে আমি নির্ধারণ করতে পারিনি জীবনের পরম উদ্দেশ্য কি এবং কিভাবে তা প্রাপ্ত হওয়া যায়। তোমা দেখি জিহামর বলে কৃষ্ণ নাম, আমি বড় জ্ঞানী গেল অভিমান। আপনাকে দেখে আমার জিহা কৃষ্ণ নাম উচ্চারণ করছে, নিজেকে মস্ত বড় জ্ঞানী বলে মনে করায় মিথ্যা অভিমান আমার দূর হয়েছে। কৃপা করি বল মরে সাধ্য সাধনে, এত বলি পড়ে মহাপ্রভুর চরণে। এই বলে সেই মুসলমানটি শ্রী চৈতন্য মহাপুরুষী পাদ পদ্মে পতিত হলেন এবং তাকে অনুরোধ করলেন জীবনের চরম লক্ষ্য বা উদ্দেশ্য এবং তা প্রাপ্তির উপায় সম্বন্ধে তাকে উপদেশ দিতে। প্রভু কহে উঠ কৃষ্ণ নাম তুমি লইলা, কোটি জন্মের পাপ গেল পবিত্র হইলা। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, উঠ তুমি কৃষ্ণ নাম উচ্চারণ করেছ, তার ফলে তোমার কোটি কোটি জন্মের পাপ দূর হয়ে গেল, এখন তুমি পবিত্র হলে। কৃষ্ণ কহ কইলা উপদেশ, সবে কৃষ্ণ কহে সবার হইল প্রেমাবেশ। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন সমস্ত মুসলমানদের বললেন, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, এবং তারা সকলে যখন কৃষ্ণ নাম উচ্চারণ করতে লাগলেন তখন তারা প্রেমাবিষ্ট হলেন। রামদাস বলি প্রভু তার কইল নাম, তার এক পাঠান তার নাম বিজলি খান। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই শুদ্ধ চরিত্র মুসলমানটিকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার উপদেশ দান করে পরোক্ষভাবে দীক্ষা দিয়ে তার নাম রাখলেন রামদাস। সেখানে আর একজন পাঠান ছিলেন যার নাম ছিল বিজলি খান। প্রভুপাদ উল্লেখ করলেন তাৎপর্যে, কৃষ্ণ ভাবনামিত আন্দোলনে দীক্ষার পর ভক্তদের নাম পরিবর্তন করা হয়। পৃথিবীর সর্বত্রই কেউ যখন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রতি উৎসাহী হন তখন তাকে এই পন্থায় দীক্ষা দান করা হয়। ভারতবর্ষে আমাদের মিথ্যা অপবাদ দেওয়া হয় যে আমরা ম্লেচ্ছ ও যবনদের হিন্দুতে পরিণত করছি। ভারতবর্ষে বহু মায়াবাদী সন্ন্যাসী রয়েছে যাদের বলা হয় জগৎগুরু, অথচ তারা ভারতের বাইরে পর্যন্ত যায়নি। তারা অনেক শিক্ষিতও নয়, কিন্তু তারা আমাদের আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং আমাদের বিরুদ্ধে অভিযোগ করে যে আমরা মুসলমান যবনদের বৈষ্ণব বলে গ্রহণ করে হিন্দু ধর্মের মর্যাদা নষ্ট করছি। এই ধরনের মানুষেরা অত্যন্ত ঈর্ষাপরায়ণ। আমরা হিন্দু প্রথা নষ্ট করছি না, আমরা কেবল শ্রী চৈতন্য মহাপ্রভু পদাঙ্ক অনুসরণ করে সারা পৃথিবী পরিভ্রমণ করে কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করছি। এবং যারা কৃষ্ণদাস অথবা রামদাস রূপে কৃষ্ণকে জানতে আগ্রহী তাদের ভগবানের সেবক বলে গ্রহণ করছি। যথাযথ দীক্ষা বিধির মাধ্যমে তাদের নাম পরিবর্তন হচ্ছে। অল্প বয়স তার রাজার কুমার, রামদাস আদি পাঠান চাকর তাহার। বিজুলি খানের বয়স ছিল অল্প এবং তিনি ছিলেন রাজার পুত্র, রামদাস আদি পাঠানরা ছিলেন তার চাকর। কৃষ্ণ বলি পড়ে সেই মহাপ্রভুর উপায়, প্রভুর শ্রী চরণ দিল তাহার মাথায়। বিজুলি খান কৃষ্ণ বলে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে পতিত হলেন এবং মহাপ্রভু তার শ্রীপাদ পদ্ম তার মাথায় স্থাপন করলেন। ता सबारे कृपा करी प्रभु तो चलिला सेही तो पाठन सब बैरागी होइला तादेर सकल के कृपा करे श्री चैतन्य महाप्रभु सेखाने चले गेलेन एवं सेही पाठन मुसलमानरा बैरागीते परिणत हलेन पाठान वैष्णव बोली होइल तार ख्याति सर्वत्र गाइया बोले महाप्रभुर कीर्ति परे तारा पाठान वैष्णव नामे परिचित होयेछिलेन তারা সর্বত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করে ঘুরে বেড়াতেন সেই বিজুলি খান হইল মহাভাগবত সর্বতীর্থে হইল তার পরম মহত্তম সেই বিজুলি খান এক মহাভাগবতে পরিণত হয়েছিলেন এবং তার মাহাত্ম্য সমস্ত তীর্থে তীর্থে প্রচারিত হয়েছিল ওইছে লীলা করে প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য পশ্চিমে আসিয়া কইল জবনাদি ধন্য এভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু লীলা বিলাস করেছিলেন পশ্চিম ভারতে এসে তিনি ম্লেচ্ছ জবনদের মহা সৌভাগ্য প্রদান করেছিলেন জবন মানে হচ্ছে মাংসাহারী মাংসাশী সম্প্রদায়ের মানুষদের বলা হয় জবন যারা নিষ্ঠাভরে বৈদিক বিধি নিষেধ পালন করে না তাদের বলা হয় ম্লেচ্ছ এই শব্দ দুটি কোন বিশেষ সম্প্রদায়ের মানুষকে বোঝায় না কেউ যদি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য অথবা শূদ্র পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও বৈদিক বিধি নিষেধ যথাযথভাবে পালন না করে অথবা পশু মাংস আহার করে তাহলে সেও ম্লেচ্ছ বা জবনে পরিণত হয় সরো ক্ষেত্রে আসি প্রভু কইলা গঙ্গা স্নান গঙ্গা তীর পথে কইলা প্রয়াগে প্রয়াণ তারপর শ্রী চৈতন্য মহাপুরুষ সুরক্ষেত্র নামক তীর্থস্থানে গমন করেন এবং সেখানে গঙ্গায় স্নান করেন তারপর গঙ্গার তীরের পথ ধরে প্রয়াগ অভিমুখে যাত্রা করেন শ্রী বিপ্র কৃষ্ণদাসে প্রভু বিদায় দিলা জোড়ো হাতে দুইজন কহিতে লাগিলাম সুরক্ষেত্রে শ্রী চৈতন্য মহাপ্রভু সুনড়িয়া ব্রাহ্মণ এবং রাজপুত কৃষ্ণদাসকে বিদায় দিলেন কিন্তু তারা দুজনে তখন হাত জোড় করে তাকে বলতে লাগলেন প্রয়াগ পর্যন্ত দুহে তোমার সঙ্গে যাব তোমার চরণ সঙ্গ পুন কাহা পাব তারা অত্যন্ত বিনীত ভাবে তাকে বললেন প্রয়াগ পর্যন্ত আমরা দুজন আপনার সঙ্গে যাব আমরা যদি না যাই তাহলে কিভাবে আপনার শ্রীপাদ পদ্মের সঙ্গ লাভ করব ম্লেচ্ছ দেশ কেহ কাহা করয়ে উৎপাত ভট্টাচার্য পণ্ডিত কহিতে না জানে নবাদ এই দেশ প্রধানত মুসলমানদের অধিকৃত যে কোনো স্থানে কেউ উৎপাত সৃষ্টি করতে পারে এবং আপনার সঙ্গী বলভদ্র ভট্টাচার্য যদিও পণ্ডিত কিন্তু তিনি স্থানীয় ভাষা বলতে পারেন না শুনি মহাপ্রভু ঈষৎ হাসিতে লাগিলা সেই দুইজন প্রভুর সঙ্গে চলি আইলা সে কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু ঈষৎ হাসতে লাগলেন এবং তাদের দুজনকে তার সঙ্গে যাওয়ার অনুমতিও দিলেন যেই যেই জন প্রভুর পাইল দর্শন সেই প্রেমে মত্ত হয় করে কৃষ্ণ সংকীর্তন যে সমস্ত মানুষ শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শন লাভ করেছিলেন তারাই প্রেমে মত্ত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে শুরু করেছিলেন তার সঙ্গে অনন্য তার সঙ্গে আম এই মত বৈষ্ণব কইলা সব দেশ গ্রাম যারা এই শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ লাভ করেছিলেন তারাই বৈষ্ণবে পরিণত হয়েছিলেন এবং যারাই সেই বৈষ্ণবদের সান্নিধ্যে এসেছিলেন তারাও বৈষ্ণবে পরিণত হয়েছিলেন এভাবে সমস্ত দেশ বৈষ্ণবে পরিণত হয়েছিল দক্ষিণ যাইতে যাইছে শক্তি প্রকাশিলা সেই মত পশ্চিম দেশ প্রেমী ভাসাইলাম দক্ষিণ ভারত ভ্রমণ করার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু যেভাবে তার শক্তি প্রকাশ করেছিলেন সেভাবেই তিনি পশ্চিম দেশও ভগবত প্রেমে প্লাবিত করলেন কারো কারো মতে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন থেকে প্রয়াগ যাবার পথে কুরুক্ষেত্রে গিয়েছিলেন কুরুক্ষেত্রে একটি ভদ্রকালীর মন্দির রয়েছে এবং এই মন্দিরটির অনতি দূরে শ্রী চৈতন্য মহাপ্রভু বিগ্রহ সমন্বিত একটি মন্দির রয়েছে এই মতো চলি প্রভু প্রয়াগে আইলা দশ দিন ত্রিবেণীতে মকর স্নান কইলাম এভাবে চলতে চলতে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রয়াগে এসে উপস্থিত হলেন এবং মকর স্নান সংক্রান্তি অর্থাৎ মাঘ মেলা উপলক্ষে দশ দিন ত্রিবেণীতে স্নান করলেন প্রকৃতপক্ষে ত্রিবেণী বলতে গঙ্গা, যমুনা এবং সরস্বতী, এ তিনটি নদীর সঙ্গমকে বোঝায়। যথা বর্তমানে সরস্বতী নদী অদৃশ্য হয়ে গেছে, কিন্তু গঙ্গা এবং যমুনা এলাহাবাদে মিলিত হয়েছে। বৃন্দাবন গমন প্রভু চরিত্র অনন্ত, সহস্র বদন যার নাহি পানয়ন্ত। শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন গমন এবং সেখানে তার কার্যকলাপ অনন্ত, সহস্র বদন শেষ না পর্যন্ত যার অন্ত খুঁজে পান না। তাহাকে কহিতে পারে ক্ষুদ্র জীব হইয়া, দিক দর্শন কইলু মুই সূত্র করিয়া। ক্ষুদ্র জীব হয়ে কে শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা বর্ণনা করতে পারে? আমি কেবল সূত্রের আকারে তার দিগদর্শন করলাম। অলৌকিক লীলা প্রভুর অলৌকিক রীতি, শুনিলেও ভাগ্যহীনের না হয় প্রতীতি। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা এবং রীতি অলৌকিক, যারা ভাগ্যহীন তারা তা শুনলেও বিশ্বাস করতে পারে না। আদ্যপান্ত চৈতন্য লীলা অলৌকিক জান, শ্রদ্ধা করি শুনইহা সত্য করি মান। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলার আদি থেকে অন্ত পর্যন্ত সবকিছুই অলৌকিক বলে যেন শ্রদ্ধা সহকারে তা শ্রবণ করো এবং তা সত্য বলে মনে করো। যেই তর্ক করে ইহা সেই মূর্খরাজ, আপনার মুন্ডে সে আপনি পাড়ে বাজ। এ বিষয়ে যেই তর্ক করে সেই মূর্খরাজ, সে স্বেচ্ছায় তার মাথায় বজ্রপাত করে। চৈতন্য চরিত্র এই অমৃতর সিংহু, জগত আনন্দে ভাষায় যার এ কবিন্দু। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই লীলাবিলাস অমৃতের সিন্ধুর মতো, যার এক বিন্দু সারা জগৎকে আনন্দে প্লাবিত করে। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শিলরূপ গোস্বামী এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে, তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। এতেই শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে ভ্রমণ এবং প্রয়াগ যাবার পথে মুসলমান সৈনিকদের সাথে আলোচনা বর্ণনকারী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার অষ্টাদশ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরি বল, হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে। এখানে সমাপ্ত এই অধ্যায়।